22 মে 2019 17তম তারাবির পরের মজলিসে তরজমানে কাবিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাআমাদ বারাকাতুহুম আল্লামুখী জীবন গড়ার পিছনে কামেল শেখের পরিপূর্ণ তরবিয়ত গ্রহণ করার বিষয়ে যুগান্তকারী বয়ান পেশ করেন। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
রমজানে যারা থাকতেছ ভাই এখানে, তালিম তরবিয়ত চলতেছে, কিছু ফায়দা হইতেছে সকল? যার যার কোনো ধরনের ফায়দা হয়নি এখানে থাকার দ্বারা, হাত উঠা যে আমার কোনো রকম ফায়দা হয়নি, তাই না? এরকম কেউ যাদের ফায়দা অনুভব হয়েছে অনেক বেশি তার হাত উঠা। এই তো সবই মাশাআল্লাহ, শাবাস মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বহুত কবুল করেন। আজ সবিককে হাত উঠাই নাই নাকি? হাজি হাজি সাহেব আজকে নামাজ কে দোতলায় পড়ছেন? ঠান্ডা কেমন? মিডিয়াম না সিরিয়াস? ও সিরিয়াস ছিল, পরে কন্ট্রোল করতে হয়েছে মাশাআল্লাহ। ওখানে মাশাআল্লাহ দোতলাও হয়ে গেছে এসি ভাই, আল্লাহ পাকের মেহরবানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আবার ওনারা বলতেছেন যে ইনশাআল্লাহ তিনতলাও হয়ে যাবে আস্তে আস্তে, আল্লাহ পাকের মেহরবানি হলে সবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুসল্লিও বাড়ায় দেন, এবং যারা এই খেদমত করতেছে আল্লাহ পাক তাদের দুনো জাহান বানায় দেন। উদ্যোগ নেওয়া এক বিষয়, উদ্যোগ যে কাজটা করতে হবে এটাও একটা বড় বিষয়, উদ্যোগ নেওয়ারও সেরকম লোক থাকতে হয়, মুরব্বী থাকতে হয়। উদ্যোগ নেওয়া হয় দিনের কাজের জন্য তো আল্লাহ পাকের মেহরবানিও হয়, হ্যাঁ না? আজীব মামলা।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর কিতাব হায়াতুল মুসলিমিন থেকে পড়াশোনা হচ্ছে। নেক লোগোঁ কে পাস বৈঠনা তাকে উনসে আচ্ছি বাতে সুনে উনসে আচ্ছি খসলতে সিখেন। নেক লোক আল্লাহওয়ালাদের সঙ্গে বসা যাতে তাদের থেকে ভালো ভালো কথা শুনতে পারে এবং ভালো ভালো আখলাক শিখতে পারে।
যখন আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে মানুষের ভাষা একদম পাল্টে যায়, ভাষার ব্যবহার পাল্টে যায়, আলোচনার ধরন পাল্টে যায়, অনুভূতি উপলব্ধির ধরন পরিবর্তন হয়ে যায়, এমনটা যে পরে জীবনের সব কিছুই একদম আলোকিত হয়ে যায়। আশ্চর্য বিষয়, যে লোক আল্লাহওয়ালাদের সোহবতে বসে নাই এমন লোকের কথাবার্তা শুনলেই মনে হবে যে কতগুলো ভাঙ্গা ইটের টুকরো উঠে একটার পর একটা খালি মারতেছে, হ্যাঁ না? শুকনা শুকনা কথা, অগুছালো অপরিচ্ছন্ন অমসৃণ কথাবার্তা, যেখানে যেসব কথা বেশিক্ষণ শোনা সম্ভব হয় না, হ্যাঁ না? যেটাকে তাহাম্বুল হয় না, শুনতে পারা যায় না। আর আল্লাহওয়ালা লোকদের দুনিয়াদারির কথাবার্তাও, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চার কথাবার্তা শুনলো খুব মজা লাগে এবং আরো শুনতে ইচ্ছা করে। যে সিলেটে এক বুজুর্গ ছিলেন মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী, তো উনি একবার ওনার সঙ্গে ওনার দরগাহ শাহজালাল মসজিদে জোহরের নামাজ পড়লাম। আমার সঙ্গী সাথী ছিল বেশ কয়েকজন, পরে ওনার কামরার দিকে আমরা গেলাম, তো দরজার সামনে গিয়া, রুমের দরজার সামনে গিয়া দাঁড়ায় গেলেন, উল্টা দিকে ফিরে বললেন যে কেউ আসবে না এখন আমার রুমে, শুধু আমাকে ধরে নিয়ে ভিতরে ঢুকলেন। এই তো সেখানে হাদিয়া দিতেছেন আর কি, হাদিয়া দিলেন কিছু, কিছু আমার জন্য, কিছু আমার সাথীদের জন্য, কিছু হযরত ওয়ালা রহমতুল্লাহ আলীর জন্য, আমার শাইখের জন্য, আর একটা ছিল মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলীর জন্য। ঢালগানগর মাদ্রাসায় তখন শেখুল হাদিস ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে মাগফিরাত দান করেন, জান্নাতে বড় মাকাম দান করেন। তো ওনার বয়স তখন 75 হবে না আরো বেশি হবে, তো যাই হোক 70-72 এরকম 75-এর দিকে বয়সের দিকে ওনার বিবির ইন্তেকাল হয়েছে। পরে তখন আবার বিয়ে করছেন নতুন, এবং শুনছি যে যুবতী মেয়ে বিয়ে করছেন মাশাআল্লাহ। হ্যাঁ, তো বয়স আরো বেশি হবে মনে হয়, জানি তো না, অনুমান করে বললাম আর কি যে 72-75 এই টাইপের বয়স হবে। পরে আমাকে বললেন যে যে বাচ্চি হয়েছে, বাচ্চি হয়েছে মানে ওনার মেয়ে হয়েছে আর কি। তো হযরতকে বলতে বললেন যে হযরতকে আমি যেন বলি যে দোয়া করতো যে ছেলে হইতো, ছেলে হইতো, এটা বলে নিজেই খুব হাসছেন, বড় মজা করে খুব হাসছেন, তো আমিও খুব হাসছি, বাচ্চি হয়েছে, বাচ্চি হয়েছে, ছেলে হইতো, ছেলে হইতো, মানে হযরত যেন দোয়া করেন সেটা ইশারা দিয়ে বুঝেছেন আমাকে। আরে ভাই সে কি মজা, দেখো তোমাদের মজা লাগে কিনা, দেখ আল্লাহ ভালো মানুষের এসা আজীব মামলা যে জাগতিক কথাবার্তা হচ্ছে এত মজা, হ্যাঁ না, আজীব গরিব। হযরত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বাসায় যেতেন, হযরতের দুই বিবি ছিলেন, কোনো কোথাও কোনো কিছু ঝামেলা টামেলা হলে খানকা এসে দোস্তদের সঙ্গে বুঝে বুঝে গল্প করতেন যে আজকে এই ঝামেলা হচ্ছে, সবাই সেটা খুব মজা করে শুনতো, মানে বিবিদের ব্যাপারে খুব হামেশা অ্যাটেনশন থাকতে হইত। তরমুজ একটা আসলো, ওইটাকে সমান দুই ভাগ করে দুই ঘরে পাঠাইতেন, তরমুজ দুইটা তরমুজ আসলো দুটোটারে কাটতেন, এইটারে অর্ধেক, এটার অর্ধেক এই ঘরে, আবার ওইটারও অর্ধেক সেই ঘরে, দুইটা, আরে এটা কি করতেছেন হযরত, দুইটা দুই ঘরে পাঠাইতেন। বলে না ভাই, কোরআন শরীফ আছে, ইনসাফ করতে হবে, দোনো বিবির সঙ্গে ইনসাফ, ইনসাফ যদি এরকম হলো যে এই তরমুজের মজা একরকম, ওই তরমুজের মজা একরকম, তাই এই ঘরে পাঠাই দিলাম ওই একটা, ওই ঘরে একটা, তো ইনসাফ হলো কই, মজা তো তারা দুইটারই ভোগ করতে পারলো না, কি মুশকিল ব্যাপার ছিল এরকম। তো একবার একটা কাপড় আসছে, তো সেই কাপড়টা একজনের ব্যবহারের যোগ্য, দুইজনকে কেমনে দিবেন, মহিলাদের কাপড় আর কি, দুই ঘরে দেওয়া লাগবে, পরে এটাকে সমান দুই ভাগ করছে, সমান দুই ভাগ করে দুই ঘরে পাঠিয়ে দিয়েছে। যারা ওখানে উপস্থিত ছিলেন তারা বললেন হযরত এইটা দিয়ে কি হবে এখন, বলে ভাই কি হবে আমি জানি না, আমার কাজ ইনসাফ করা, মহিলাদের কাপড় আসছে, এখন এক ঘরে পাঠাবো তো সেই ঘরে কেন পাঠালো, আমার ঘরে কেন পাঠালো না, একটা ঝামেলা, আমার কাজ হলো দুই ভাগ করে মানে ইনসাফ করা, আমি ইনসাফ করছি, এখন যা করে করুক দেখি। আর মানে এসা এক মামলা ছিল যে দিন রাত লোকজনের অপেক্ষা থাকতো যে কি হয় কি জানে, কোনো খবর আসলে তো লোকজন বলতো যে হযরত আপনি দুই বিয়ে করছেন, তা আপনার মুরিদরা সারা দুনিয়া ভরা, তো এরা তো আপনার অনুসরণে দুই বিয়ে করতে থাকবে, যে হযরতের তরিকা, হযরতের এটা আমাদের রক্ষা করতে হবে, তো আপনার সব খলিফা সব মুরিদ খালি ডবল ডবল বিয়ে করতে থাকবে। হযরত থানোই বলল যে একটাও দুই বিয়ে করতে রাজি হবে না, সবগুলি এক বোনিয়া সবর করবে যে আমার দুই বিয়ের দরকার নাই, এটা আমার কারণে ওরা এটা করবে। সেটা কেন, যে দিন রাত ওখানে খানকার মধ্যে পাল্লা একটা ঝুলানো থাকতো, যাই আসতো সাদিয়া তো সারাদিন রাত আসতেই থাকতো, যেটাই আসতো দুই পাল্লায় সমান সমান গুড় আসতো হাদিয়া, দুনো পাল্লার সমান সমান একদম নিজে কাট দেখে অন্যকে দায়িত্ব দিতেন না, নিজে তাকায় থাকতেন কাটা বরাবর হলো কিনা, তো দুই দুই ঘরে গুড়ের দুই পোটলা পাঠিয়ে দিতেন। এই মিষ্টি আসলো দুই পাল্লায় উঠাও মিষ্টি, এইটাকে লাউ একটা আসলো দুই পাল্লা উঠাও কাইটা, আবার সমান হলো কিনা। এই যে দিন রাত আমার মুরিদরা দেখে যে বাবা এইরকম যন্ত্রণা আমরা পারবো না, তার চাইতে ভালো এক বউ নিয়ে আল্লাহ আল্লাহ করে কোন রকম যাইতে পারলো। তো হযরত বলতেন যে আমার এই হালাত আর ঘটনাগুলি দেখে ওরা এক বউ নিয়েই খুশি থাকবে, যে এর বেশি কোনোভাবেই করা যাবে না, বড় ঝামেলা হয়ে যাবে। আর বাস্তবে হয়েছেও তাই, কই হযরত থানবীর কোনো খলিফার কথা থোড়াই শোনা গেছে যে হ্যাঁ হাফিজ হুজুর দুই বিয়ে করছে, এক বিবি নিয়ে সারা জিন্দেগি কাটিয়ে গেছে, হ্যাঁ না? তো এসা হযরতের মুআমালাত ছিল, আল্লাহওয়ালাদের বিষয়াদি এত সুন্দর, মাওলানা থানবী রাগারাগি ধমকা ধমকি করতে থাকতেন, সবাই মজা নিতে থাকো নিতে থাকতো, এই কোথায় গেলো নিয়ে আস, ভাই এটারে বাইর করো খানকা থেকে, সবাই তামাশায় দেখতে থাকতো, আরে দৌড়ছে ওরে এটারে বাইর করো, এই পুরানা পুরানা দোস্ত বছর বহু বছর ধরে আসতেছে, কোনো ভুল করছে উল্টা পাল্টা করছে, এইটারে খানকার থেকে বের করো, বিছনাপত্র সব বান্ধ গুটাও, আর সব চুপ করে জিন দিয়ে বসে আছে, ভয়ে কেউ কথা বলতে পারে না, এইটারে ধরে নিয়ে গেছে গেটের বাইরে, ওখানে বাইরে কেউ রেখে আসছে, বস ঠিক আছে এখন চুপচাপ। এই আবার ওই লোক ওখান থেকে চিঠি লিখতেছে যে ভুল হয়ে গেছে অন্যায় হয়েছে মাফ চাই মাফ করে দেন, এত সব অনুনয় বিনয় করতেছে, আবার হযরত বলতেছেন এই নিয়ে আস যাওরাত নিয়ে আসো, তা আবার সবাই ভাই কি হলো এই তো বাইর করে দিছে আর আবার নিয়ে আসতেছে। একবার মির্জা রহমতুল্লাহ আমার শেখ রহমতুল্লাহের খলিফা এবং খাস খাদেম সাইয়েদ, তো ওনার উপর হযরত ভীষণ নারাজ হয়েছেন যে তোরা আর আমি খানকা রাখবোই না কোনোভাবেই না, আর তুমি খানকা থাকার উপযুক্ত না, এটারে বাইর করো, বিছনাপত্র ওর মালামাল সব শুদ্ধ একদম খানকার থেকে বের করে দাও, এত রাগ এত গোসা হয়েছেন যে কোনোভাবে তাকে আর রাখবেন না, অথচ এই মানুষটা সারা জীবনই হযরতের সঙ্গে থাকলেন, কিন্তু না ওনাকে আর রাখবেনই না, এবং কোনো মানুষের হিম্মত হয় না সুপারিশ করার জন্য, এত রাগ হয়েছেন এত নারাজ হয়েছেন হযরতওয়ালা। পরে বের করো কেউ মানে আর কোনো কথা বলার সুযোগ নেই, পরে ওনার তাম সামানপত্র মালামাল কানকাতে কাপড় চোপড় টাকা পয়সা যেখানে যা ছিল কিতাব পুস্তক সব একত্রিত করে এই টলয়ের বের করো এখন বের করো খানকা থেকে, তো সব বের করে দিতেছেন, সবাই সাথে আগায় দিতেছে, এত মাল সামান সব ওই কোনো গাড়ি টাড়ি আসছে হয়তো না কি সেটাতে উঠে দেওয়া হবে আর কি। তো যখন খানকা থেকে তাকে সবাই বাইর করে নিয়ে গেছে হযরতওয়ালা, তো হযরতওয়ালার কামরাতে ওখানে মির্জা রহমতুল্লাহ আলী এত জোরে চিৎকার আর কান্না শুরু করছেন যে বুক ফাটা কান্না, এই কান্না দেখে সবাই মানে চিৎকার আর কান্না আরম্ভ করছে, এই পুরা খানকা জুড়ে কান্না আর কান্না, একজনও বাইরের থেকে দৌড়ে হযরতের কাছে গেছে যে হযরতজি মির্জা এত কান্দতেছেন যে হার্ট অ্যাটাক না হয়ে যায়, এত মারাত্মক কান্না আরম্ভ করছে, সে সবাই চিৎকার দিয়ে কাঁদতেছে, হযরতওয়ালা বললেন যে আরে ভাই ওরে নিয়ে আসো জলদি, আমার সারা বাঁচবেই না, যা ওরে মাফ করে দিলাম। আজীব মামলা, মুহূর্তে সব পরিবর্তন হয়ে গেল, মিরসা ভাই সাহেব তো হজরতের পায়ে পড়ে গেলেন। এসা এসা মামলা আজি কোন আল্লাহ বলার সঙ্গে শুধু আল্লাহর জন্য মানুষের সম্পর্ক যখন হয় তো আদর স্নেহ মায়া ধমকাধমকি শাস্তি সবটাই মজাদার হয়ে যায় এবং সবটাই জীবন গড়ার মূল্যবান সামানে পরিণত হয়। মুখলেস হওয়া জরুরি, কিন্তু শেখের সঙ্গে তাল্লুকের ক্ষেত্রে 100 ভাগ এখলাস হওয়ার লোকের সংখ্যা কম, একটু বেশ কম হলে তখন এদিক সেদিক হয়ে যায়। তো এই যতটুকু নিজের শেখের সঙ্গে সম্পর্কের স্বচ্ছতার ক্ষেত্রে ঘাটতি, এতটা তার জীবন অন্ধকারে আচ্ছন্ন থাকে, এতটা সে ক্ষতিগ্রস্ত থাকে এবং পিছনে থাকে। লোকেরা মনে করে আমি অনেক আগে গেছি, আগে যাও নাই, ভীষণ পিছনে পড়ে গেছি। এলমের দাপট, বক্তৃতার দাপট, হ্যাঁ না, সুনাম সুখ্যাতির দাপট, এটা কোনো কামিয়াবির কোনো বিষয় না। যে নিজের কোনো আল্লাহওয়ালা শেখের সঙ্গে সম্পর্ক রেখে 100 ভাগ শেখকে খুশ রাখা, সন্তুষ্ট রাখা, এইটাই কামিয়াবি। সে তো মানে সব দৌলত তাহলে পেয়ে গেছে, কিসের বাদশাহ এই দৌলতের সামনে? যে কোনো ত্যাগের বিনিময়ে শেখকে সন্তুষ্ট রাখা জরুরি। বড় বড় মাশায়েখের সঙ্গে যারা সম্পর্ক রাখতেন, বড় বড় আলেম মানুষ, পরে দেখা গেছে যে কিছু না কিছুর কারণে পরে তারা শেখের পরামর্শ আর মর্জির বাইরে দূরে সরে গেছেন তারা। আমি আশ্চর্য হইলাম যে এই মানুষদের একজনও সুখে থাকতে পারেননি। হ্যাঁ, এর নাম বলবো কিভাবে আমি? আমাদের দেশে হাকিমুল মত রহমতুল্লাহ আলাইহ অনেক বড় মাপের খোলাফায়ে কেরামের সঙ্গে যে ওলামাদের সম্পর্ক ছিল, হযরত হাফিজ হুজুরের মর্জি এবং পরামর্শ ছাড়া মাসালান কেউ কেউ ওখান থেকে আলোক হয়ে গেছেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ থেকে, কিন্তু একজনও আরামে থাকতে পারেননি, সারা জীবন পেরেছেন উঠেছেন। বলো ভাই কেসা মামলা? হ্যাঁ, হযরত থানভী লিখছেন নবরুল্লাহর কথা, হুক যে শেখের মনে যে আঘাত দিবে, কষ্ট দিবে, মৃত্যু পর্যন্ত অশান্তি আর পেরেশানি তার দূর হবেই না, এসা মুসিবত হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করে। চলো ভাই মরণ, ফের পড়ো ভাই, ফের পড়ো। বাহ বাহ, আচ্ছা মজমুরের ইন্তখাব করছে মরণ।
নেক লোগোঁ কে পাস বৈঠনা তাকে উনসে আচ্ছি বাতে সুনে, উনসে আচ্ছি খসলতে সিখে। নেক লোক আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসা যাতে তাদের থেকে ভালো ভালো কথা শুনতে পারে এবং ভালো ভালো আখলাক শিখতে পারে। ওর যো নেক লোক গুজর গয়ে হ্যাঁ উনকে আচ্ছে হালাত কি কিতাবে পড় কর ইয়া পড়ওয়া কর উনকে হালাত মালুম করেন কি ইয়ে ভি এসাই হ্যায় জেসে গোয়া উনকে পাশ হি বৈঠ কর উনসে বাতে সুন লেন ওর উনসে আচ্ছি খসলতে সিখ লেন। এবং যে সকল নেক লোক আল্লাহ ওয়ালা গণ অতিবাহিত হয়ে গেছেন তাদের জীবনী তাদের হায়াতের সম্বলিত কিতাবাদি নিজে পড়বে অথবা অন্যদেরকে দিয়ে পড়িয়ে তা শুনবে, তাদের হালাত তাদের জীবনী জানবে। কেননা তাদের হালাত এবং জীবনী মোতালা করা এটা এমনই কেমন যেন তাদের কাছে বসেই তাদের কথাবার্তা শোনা এবং তাদের থেকে উন্নত আখলাক শিক্ষা করা।
কেমন যেন এটা কোন দেশি বাংলা, কোন সৌবত থেকে এটা অর্জন করছো? কেমন না বললে, শুধু যেন বললেই তো যথেষ্ট, নিশ্চয়ই কারো সৌবত থেকে প্রাপ্ত তোমার এই শব্দ। মিরপুরে তো এটা নাই, কুমিল্লাতেও নেই, আসলো কই থেকে? তুমি লোক মিরপুরের আর তোমার বাপদাদার বাড়ি কুমিল্লা, দুই জায়গার এক জায়গায় কেমন যেন নাই, এটা অন্য জায়গার থেকে নিশ্চয়ই হাসিল হয়েছে। এই দৌলত কই পাইছ? যেন বললেই তো হয়। হ্যাঁ, ফের বলো এটার তর্জমা, কেমন ছাড়া বলো দেখি কেমন লাগে।
পূর্ববর্তী বুজুর্গান দ্বীনের হালাত এবং জীবনী সম্বলিত কিতাবাদি পড়বে অথবা অন্য কাহারও দ্বারা পড়িয়ে তা শুনবে, এর দ্বারা তাদের হালাত এবং জীবনী সম্পর্কে অবগত হবে। ইহা যেন তাদের কাছে বসে দিনী কথাবার্তা শোনা এবং তাদের থেকে উন্নত আখলাক শিক্ষা করা।
ঠিক আছে, কেমন লাগলো? ঠিক আছে, চলো চলো।
চুনকে ইনসান কে আন্দর আল্লাহ তাআলা নে খাসিয়ত রাখি হ্যায় কি ও দূসরে ইনসান কে খিয়ালাত ওর হালাত সে বহুত জলদ ওর বহুত কুওয়ত কে সাথ ওর বেদুন কিসি খাস কোশিশ কে আসর কবুল কর লেতা হ্যায়। আচ্ছা আসর ভি ওর বুরা আসর ভি, ইসলিয়ে আচ্ছি সোহবত বহুত হি বড়ে ফায়দে কি চিজ হ্যায় ওর ইসি তরহ বুড়ি সোহবত বড়ে নুকসান কি চিজ হ্যায়। যেহেতু মানুষের মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য রেখেছেন যে তার দ্রুত থেকে দ্রুত সময়ে এবং সুনিশ্চিতভাবে বিশেষ কোনো চেষ্টা মেহনত ছাড়াই অন্যদের চিন্তা চেতনা এবং তাদের জীবনাচার দ্বারা সে প্রভাবিত হয়, তার প্রভাব গ্রহণ করে, চাই সেটা ভালো প্রভাব হোক চাই সেটা খারাপ প্রভাব হোক। এই জন্যই নেক লোকদের সোহবত অনেক বেশি উপকারী জিনিস, তদ্রুপ খারাপ লোকদের সোহবত সঙ্গ অনেক বেশি
ক্ষতি। নেক লোকদের
সংস্রব,
সংস্রব অথবা বলো সান্নিধ্য এবং সম্পর্ক, সান্নিধ্য সম্পর্ক বলো না হলে ঝামেলা আছে। হ্যাঁ, আবার শায়খ রহমতুল্লাহ আলাইহি খালি বয়ান করতে থাকতেন যে গুনাহ ছাড়ো আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, আল্লাহ ওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা এটাই বোঝায় সোহবতে থাকো। তো ওইখান থেকে করাচি থেকে এক মহিলা হজরতকে ফোন করছে যে আমি খানকায় আসবো আপনার সোহবতে থাকবো। হজরত মারাত্মক পেরেশান হয়েছে যে এটা কোন বালা ভাই, এটা কি ধরনের কথা তুমি বলতেছো ভাই, দিন মোতাবেক আমল করো চলো। বলে আপনি সবসময় আপনার যে খানকায় বয়ান, আমরা তো পাশের বিল্ডিংয়ে মহিলারা যাই সেখানে বয়ান শুনি, সবসময় বলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত, সোহবত মানে তার সংসর্গ, তার সংস্রব, সঙ্গে থাকা। আপনি বলছেন যে এটা ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না, আমি ওলি হইতে চাই সেই জন্য আপনার সোহবতে থাকতে চাই। হযরত এত বিপদে পড়ছেন যে আল্লাহ আমি কিভাবে কি করব। পরে অনেক বুঝাইছেন যে ভাই মহিলাদের জন্য সোহবত হাসিল হলো এই যে তারা সে আল্লাহওয়ালাদের কথা শুনবে সেই মোতাবেক চলবে। এই ঠিক একই বিপদে একবার আমিও পড়ছিলাম। আরে ভাই এসা এসা বিষয় কি বলবো, নোয়াখালীতে গেছিলাম অনেক বছর আগে, তো ওইখানে এক মাদ্রাসায় বয়ান হয়েছে, তো মহিলারা কোথায় মাইক লাগানো ছিল শুনছে। পরে সেখানের এক বয়স্কা মহিলা, সে আমার খানকায় আসবে, এখানে খানকায় থাকবে, সোহবত উঠাবে, কি মহা বিপদের কথা হলো। পরে তাকে বহুত বোঝানো হয়েছে যে ভাই এটা তো কোনো তরিকা না, তো শরীয়তের খেলাফ তরিকা, তো গুনাহ হবে। হ্যাঁ, তো আপনার যে কিতাব সে কিতাবে লেখা আছে ওলি আল্লাহদের সোহবত হাসিল করতে হবে, সঙ্গে থাকতে হবে, তাহলে ওলি আল্লাহ হওয়া যাবে। তা আমি তো ওলি হইতে চাই। আরে ভাই এটা কি মুসিবত, কত ভাবে তাকে বোঝানো হয়েছে যে ভাই তো এসা করা গুনাহ। না আমি আসবো, অবশ্যই আসবো, আমার ওলি হইতে হবে। তো কিভাবে বলে, আমার স্বামী অচল, তা কি সে আমি বাসে উঠে আইসে পড়বো। আরে এইভাবে তো ঠিক না সফর করা, নিজের স্বামী ভাই মাহারাম কেউ থাকতে হবে, ঠিক আছে আমার অচল স্বামীকে নিয়ে আসো, তো ফের তুমি থাকবা কই, আপনি কোথায় থাকবেন, কোথায় কি করবেন। বলে আমি পাশে কোনো বাসায় উঠবো, আপনার বাসায় উঠবো, আমার বাসা কে জায়গা দিবে, দৌড়াবে ডান্ডা নিয়ে। পরে বলে যে না কোনো জায়গা না থাকলে আমি রাস্তায় খাড়াই থাকবো। এসব পাগল কিসমের মানুষ। এই জন্য যখন আল্লাহ ওয়ালাদের সোহবত বলো, এটা বুঝে বলো যে ভাই তাদের সংসব সম্পর্ক, তাই না, যাতে দুনো সাইড আসে যায় ওর মধ্যে। কত বড় মুসিবতের খবর আজকে পাইলা, যে বিপদে আমার শেখ পড়ছিলেন একই বিপদ, হ্যাঁ না, কত বইলে কয়ে ফের আল্লাহ তাআলা এর থেকে নিস্তার দান করছেন। আজিব আজিব। এবং হজরতের খাদেম ছিলেন মির্সা রহমতুল্লাহ, তার কাছেও মহিলারা করাচিতে ফোন করতে থাকতো যে আমি খানকায় আসবো, কেন বলে সুবতে থাকবো। মির্সা বেচারা পরেশান হইতেন, আল্লাহ তাআলা রহম করে। বেদাতি পীররা তো এইসব এইসব করে বেড়ায় যে ভণ্ড পীর যারা, ওখানে মহিলারা গিয়ে ভিড় করে, স্বামী নাই কেউ নাই, একলাখ চলে যায় সেখানে। আল্লাহ তাআলা এই লানত থেকে আমাদের হেফাজত করে। কেসা বালা, কত বড় লানতের মামলা, তাই না? তো বেসমজ মানুষ জজবাজ, এভাবে আমি দিন শিখবো, দিন শিখবা বদ্দিনীর তরিকা, দিন বদ্দিনীর তরিকা কেমনি শিখে? ভিন পুরুষের সঙ্গে গিয়া সাক্ষাৎ করা, সেখানে থাকা তো হারাম শরীয়তে, ফের সেখান থেকে আল্লাহকে কেমনি পাইবা? হারাম হারামি লিপ্ত হয়ে আল্লাহকে পাওয়া যাবে? বলো ভাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। কেসা জটিল জটিল বিষয় আদি, চলো ভাই আল্লাহ মাফ করে দেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রিওয়ায়াত হে কে মাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ থা তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া কে জন্নত মে ইয়াকুত কে সুতুন হুয়ে সুতুন হ্যায় উন পর জবরজত কে বালা খানে কায়েম হ্যায় উন মে খুলে হুয়ে দরওয়াজে হ্যায় জো তেজ চমকদার সিতারে কি তরহ চমকতে হ্যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন জান্নাতে ইয়াকুতের স্তম্ভ রয়েছে এবং তার উপর জবরজত দ্বারা নির্মিত উঁচু অট্টালিকা রয়েছে, তার মাঝে বহু দরওয়াজা খোলা রয়েছে যা অতি উজ্জ্বল তারকারাজির ন্যায় জলমল করতে থাকে। লোগোনে আরজ কিয়া ইয়া রসুলাল্লাহ উন বালা খানো মে কৌন রহেগা? লোকেরা জিজ্ঞাসা করল ইয়া রসুলাল্লাহ ওই সকল উঁচু অট্টালিকায় কারা থাকবে? আপনি ফরমায়া জো লোক আল্লাহ কে লিয়ে আপস মে মোহাব্বত রাখতে হ্যায় اور جو لوگ اللہ کے لیے ایک دوسرے کے پاس بیٹھتے ہیں اور جو لوگ اللہ کے لیے آپس میں ملاقات کرتے ہیں۔ رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم بولن ওই সকল উঁচু বালাখানায় অট্টালিকায় ওই সকল লোকেরা থাকবে যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে এবং যারা একে অপরের সাথে একসঙ্গে তারা শুধুমাত্র আল্লাহর জন্য বসে এবং একে অপরের সহিত সাক্ষাৎ করে শুধুমাত্র আল্লাহর জন্য। হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রিওয়ায়াত হে উনসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া কিয়া তুমকো এইসি বাত না বতলাউ জো ইস দীন কা মাদার হে জিসে তুম দুনিয়া আর আখিরাত কি ভালাই হাসিল কর সকতে হো। হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে কি আমি এমন একটি বিষয় বলবো না যা যার উপর দ্বীনের সকল বিষয় নির্ভরশীল, যার দ্বারা তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবে? এক তো আহলে জিকির কি মজালিসকে মজবুত পকড় লো, তন্মধ্যে হতে একটি বিষয় হলো জিকিরওয়ালা বান্দাদের মজলিসকে তুমি শক্ত করে ধরো। জব তনহা হুয়া করো জহা তক মুমকিন হো জিকরুল্লাহ কে সাথ জুবান কো মুতাহরিক রাখো, আর যখন তুমি একাকী থাকবে যতটুকু সম্ভব আল্লাহ পাকের জিকিরের দ্বারা তোমার মুখকে ব্যস্ত রাখবে। আল্লাহ হি কে লিয়ে মহব্বত রাখো আর আল্লাহ হি কে লিয়ে বগ্জ রাখো, শুধুমাত্র আল্লাহর জন্যই মহব্বত করবে আর আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ রাখবে। یہ بات تجربے سے بھی معلوم ہوتی ہے۔ حکیم الامت رحمۃ اللہ علیہ بولیں এই কথা অভিজ্ঞতার দ্বারা জানা গেছে, এই অভিজ্ঞতার দ্বারা এই কথা বোঝা যায় কি সোহবত নেক জড় হ্যায় তমাম দিন কি, পুরা দিনের মূল হলো আল্লাহওয়ালাদের সোহবত।
আবার সোহবত বলো খালি,
আল্লাহওয়ালাদের
সোহবত এবং সম্পর্ক,
আল্লাহওয়ালাদের সোহবত সম্পর্ক,
সোহবত ঠিক আছে, তাদের সংসর্গ এবং সম্পর্ক, সংস্রব এখানে উদ্দেশ্য আসলে সোহবত লাভ করা, যেটা তাদের সঙ্গে উঠা বসা, এর দ্বারাই দিন দিন পয়দা হয়, দিনই জিদ্দিকি হাসিল হয় এবং দিনের বুঝ পয়দা হয়। প্রথম তো দিনের বুঝ পয়দা হয়, ফের দিনই জিন্দিগি পয়দা হয়, এটার কোনো বিকল্প নাই, এই পৃথিবীতে তো এর বিকল্প নাই। হ্যাঁ, আর কোথাও থাকলে সেটা পরে দেখা যাবে, কিন্তু এই পৃথিবীতে এর কোনো বিকল্প নাই। যারা এটা বুঝে নাই তারা দিন বুঝে নাই, দিনের বুঝ থেকে বহুত বেশি দূরে পড়ে আছে। হ্যাঁ,
দিন কি হাকীকত, দিন কি হালাওয়াত, দিন কি কুওয়ত কে জিতনে জারিয়ে হ্যায় সবসে বড়কর জারিয়া উন চিজোঁ কা সোহবত নেক হ্যায়। দিনের বাস্তব রূপ, দিনের সুমিষ্টতা এবং দিনই শক্তি অর্জন করার যতগুলো মাধ্যম আছে, যতগুলো মাধ্যম রয়েছে, তন্মধ্য হতে সবচেয়ে প্রভাবশালী মাধ্যম হল আল্লাহওয়ালাদের সোহবত, তাদের সাথে সম্পর্ক রাখা।
কেসা কেসা মজমুন বলো, এসকল কিতাবাদি পড়া চাই কিনা? হযরত হাকিমুল থানভী নবরাল্লাহ তাআলার কাদর কিতাবাদি খুব সংগ্রহ করা, ঘরে ঘরে নিজেদের প্রতিষ্ঠানে পড়তে থাকা এবং লোকদেরকে শুনাইতে থাকা, ইনশাআল্লাহ ফায়দাই ফায়দা হবে এবং একদম খালিস দিন, খালিস দিন জানা যাবে, খালিস দিনই জিন্দগির শিক্ষা পাওয়া যাবে, সন্ধান পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা, একদম সব রকমের অন্ধকার আর গুমরাহি থেকে বিলকুল মুক্ত, এসা দিনই শিক্ষা এবং দিনই জিন্দগির সন্ধান কি উন্মতের কিতাবে মজুদ। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, হযরত শেখুল ইসলাম হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন হাকিমুল উম্মত থানভীর কিতাবাদি হযরতের মুলফুজাত মাওয়াইজ এগুলো পড়া চাই, এর দ্বারা তোমাদের দিনই জিন্দগি পয়দা হবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এই দিনই শিক্ষা দীক্ষা এগুলো ঘরে ঘরে পৌঁছা দরকার, পৌঁছানো দরকার। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই কথা বলতেন, আফসোস লোকেরা যদি এগুলোর কদর করতো তো কত না ফায়দা হইত। আল্লাহ আমাদের তৌফিক দেন, সমগ্র মুসলিম উম্মাকে তৌফিক দেন। হ্যাঁ ভাই, তোমারটা শুনেছ নাকি? হ্যাঁ, তো যাও।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোহফাতুল উলামা কিতাব থেকে পড়তেছি। আফসোস হে কি হম মে এসে আফরাদ ভি হ্যায় কি ও সিরফ ইলম হি কো মকসুদ সমঝতে হ্যায় আর আমল কো কোই চিজ হি নাহি সমঝতে। আফসোসের বিষয় যে জি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরাল্লাহু মরকাদাহু বলেন, আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা শুধু এলমকেই আসল লক্ষ্য উদ্দেশ্য মনে করে, আমলকে কোনো জিনিসই মনে করে না। বাজ কি হালাত তো ইহাঁ তক না গুফতা ভি হ্যায় কে ও নামাজ ভি নহি পড়তে, বাজ এসে হ্যায় কে ও ইস কদর খুল্লাম খুল্লা তো বে আমল নহি লেকিন আপনি জবান কি হেফাজত ও ভি নহি করতে, জিস জগা বৈঠেঙ্গে লোগো কি গীবত শিকায়ত কে অম্বার লগায়েঙ্গে। অনেকের অবস্থা তো এতটা করুণ যে যা ভাষায় ব্যক্ত করার মতো না, যে তারা নামাজ পড়ে না। কিছু লোক তো এমন তারা এতটা প্রকাশ্য ভাবে বে আমল তো না, আমলহীন না, কিন্তু নিজের জবানের হেফাজত তারাও করে না। যেখানেই বসে লোকদের গীবত, লোকদের প্রতি অভিযোগ অনুযোগ করতেই থাকে। বাজ এসে হ্যাঁ কি ও জবান কি ভি হেফাজত করতে হ্যাঁ লেকিন ও নজর কি হেফাজত নহি করতে। আকসর নামহরমো কো দেখনা, রাস্তা চলতে হুয়ে ইধর উধর তাকনা, ঝাঁকনা আদত হো জাতি হ্যায়। অনেক লোক তো এমন যে তারা জবানের হেফাজত তো করে কিন্তু তারা নজরের হেফাজত করে না। অধিকাংশ ভিন নারীদেরকে দেখে রাস্তায় চলাফেরার সময় এদিক সেদিক তাকাতে থাকে, এটাই তাদের অভ্যাস হয়ে যায়। জো বহুত মুত্তাকি হ্যায় ও জবান কি ভি হেফাজত কর লেতে হ্যায়, কলব কি হেফাজত ও ভি বহুত কম করতে হ্যায়, আর কুলুব কে মাসি সে উনকো বহুত কম নজাত মিলতি হ্যায়। যে সকল লোক মুত্তাকি তাকওয়ার সঙ্গে থাকে, জবানের হেফাজতও করে কিন্তু অন্তরাত্মার হেফাজত তারাও বহুত কম করে, আর অন্তরাত্মার গুনাহ খাতা এর থেকে তারাও অন্তরের হেফাজত তারাও কম করে, আর অন্তরের গুনাহ খাতা থেকে তারাও বহুত কম নাজাত পায়। মরজ কলব ও মরজ হ্যায় কি করিব করিব সবকে সবই মুবতালা হ্যায়। অন্তরের ব্যাধি তো এমন ব্যাধি যে সকলেই তার মধ্যে লিপ্ত। সাহেব এল মকসুদ বিজ্জাত নেহি আমল মকসুদ বিজ্জাত হ্যায়। বন্ধুগণ, এলেম আসল লক্ষ্য উদ্দেশ্য নয়, আসল লক্ষ্য উদ্দেশ্য তো হলো আমল।
সারা বছরে যদি এরকম বা এসার পরে এরকম মজলিস হইতো কত না ভালো হইতো, কত মজা হইতো, কত ফায়দা হইতো। আমার শেখের ওখানে প্রতিদিন হজরতের খানকায় এসার পরে প্রতিদিনই মজলিস হইত, হজরতের সারা জীবন জিন্দগি ভর প্রতিদিন মজলিস হইত। সফরে যখন যাইতেন তো সফরে যাইতেন, না হয় ওখানে প্রতিদিন মজলিস হইত এসার পরে, লোকজন আসতো ফায়দা পেত। কিন্তু এখন তো দুনিয়ার থেকে চলে গেছেন, এই মানুষ কোথায় পাওয়া যাবে? থানবি বলছেন না বড় আল্লাহ আমার পেদাহু, সেই বড় বড় আল্লাহওয়ালাদের খুঁজা পাও না তো তাদের যে কথাবার্তা তাদের কিতাবাদিতে আছে না, তাদের মলফুজাত মাওয়াইজ, তাদের হালাত জিন্দগি না, তাদের নসিহত, তাদের কথাবার্তা এবং তাদের জীবনী, এগুলো পড়ো, এটা তাদের সোহবতের বদল, তাদের সংসর্গ সংস্রবের বিকল্প, এটা এর দ্বারাও ফায়দা নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ তাআলা। চলো ভাই মাওলানা, তোমাদের ফায়দা অনুভব হয় ভাই? পয়লা তো এক মাওলানা শুনেছি সেটা ফায়দা অনুভব হয়েছিল, দ্বিতীয় মাওলানার যে শুনেছি সেটা মাওলানা দাঁড়াই বলতেছে আফসোস, তোমার আফসোস আর হাকিউল মতের আফসোস দুইটার পার্থক্য দেখো। প্রথম বলছো যে তর্জমা করতেছে আফসোস লাগে, বলছিল না কি তোমাদের কি আসর হয়েছে, আপনার আফসোস লাগলে তো কি করবো আমরা। আর যেই হজরত হাকিউল মতের রেফারেন্স দিছে যে হাকিউল মত বলেন আফসোস, তখন বিষয়টা কত ভারী মনে হয়েছে, দিলের উপর কতটা আসর হয়েছে। এটাকে বলে আল ইসনাদু মিনাদ দ্বীন, দ্বীন পেশ করো আকাবের উম্মতের সনদের সাথে, আকাবের উম্মতের সনদের সাথে, তাদের রেফারেন্সের সাথে দ্বীন পেশ করলে মানুষের অন্তরাত্মা এবং জীবনের উপর প্রচন্ড প্রভাব ফেলে সেটা। এখন আমরা সব শাসা সবাই দ্বীনের বক্তা, যাকে দেখো সে দিন পেশ করার জন্য দাঁড়ায় যেতেছে, কিন্তু বুজুর্গানে দিনের আকাবের উম্মতের কোনো রেফারেন্স দেওয়ার তৌফিক হয় না, তো কিভাবে দিন পৌঁছবে মানুষের কাছে? দিন পেশ করার জন্য সবচেয়ে শক্তিশালী রাস্তা হলো আকাবির উম্মতের সনদের সাথে, তাদের রেফারেন্সের সাথে কথা বলা। শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমাল কিতাব লিখছেন, এর ভিতরে জায়গায় জায়গায় তিনি আকাবির উম্মতের রেফারেন্স টানতে থাকছেন। তিনি জানতেন যে এটা মুয়াসির তরিকা, মানুষের জীবনের পরিবর্তন সাধনে এটা শক্তিশালী রাস্তা, সেজন্য তিনি সেটা অবলম্বন করছেন। কিন্তু লোকেরা এটা বুঝতে পারে নাই, সে ফাজায় আমাল কিতাবের যে কদর করা দরকার ছিল সেটা করতে পারে নাই। পুরা কিতাব পড়ো, পুরা কিতাব থেকে ফায়দা হাসিল করো, ফের দেখো জীবন কিভাবে পরিবর্তন হয়। কিন্তু নিজের খেয়াল আর জজবাকে তোমরা প্রাধান্য দিয়া হযরতের কিতাব পড়া এখন কমায় দিছো, ঠিক করতেছ না। এটা যারা ফাজাইল আমাল কিতাবের গুরুত্ব দিতেছে না, তাদের বুঝের কমি, দিনই সমাজের কমি এটা। আর যারা বুঝতে, যারা সেটা ফায়দা হাসিল করতেছে, তারা অনেক বড় দৌলত কামাইতেছে। এখন দেখো বড় দৌলত কামাইবে না কামাইবে, দেখো সিদ্ধান্ত নাও, সেভাবে চলো। ভালো সিদ্ধান্ত নিবা তো ভালো ফল পাইবা, ভুল সিদ্ধান্ত নিবা ভুল সিদ্ধান্তের সেই অ্যাকশনও জীবনে আসবে। সহি সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্ত দুইটার প্রভাবও তো দুই রকম আসবে। এত বড় জবরদস্ত আলেম দিন এবং নিজের জমানার তিনি এত বড় আলেম এবং জমানার গাউস ছিলেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যেমন বড় মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ নিজে কিতাব লেখেন নাই, নিজের ভাতিজা মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে বলছেন তুমি লেখো। তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর বিশুদ্ধ নজর যাকে বিশুদ্ধ মনে করছে, এবং মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর নজর যাকে নির্ভরযোগ্য মনে করছে, তোমার নজর তাকে নির্ভরযোগ্য মনে করে না, তাহলে তুমি কতটা নির্ভরযোগ্য এখন বুঝো।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69,
01715 8068 69, 01715 8068 69, অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে দিছে।